الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় দর্শক আল্লাহ ওয়ালাদের সদুপদেশ অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আসুন আমরা শুরুতেই দুরুদ পাকের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী সকল সৃষ্টিকুলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার বেশুমার অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে দুরুদে পাক এমনই একটি প্রিয় আমল যেটার বিভিন্নভাবে ফজিলত বর্ণিত রয়েছে এবং এই দুরুদে পাকের বিভিন্ন ঘটনা বর্ণিত রয়েছে এবং দুরুদে পাকের মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলা কি কি সৃষ্টি করেন এবং সেগুলোর মাধ্যমে বান্দার কিভাবে ফজিলত অর্জিত হয় এ ধরনের অনেক ঘটনা রয়েছে আসুন আমরা তেমনই একটি ফজিলতপূর্ণ বিষয় শ্রবণ করি হযরত সাইয়েদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফ পাঠকারীর শ্বাস নিঃশ্বাস থেকে একটা সাদা মেঘ তৈরি করেন সুবহানাল্লাহ তারপর সেটার বর্ষণ হওয়ার নির্দেশ দেন যখন সেটা বৃষ্টি বর্ষণ করে তখন আল্লাহ তাআলা জমিনের উপর বর্ষিত প্রতিটি ফোঁটা থেকে স্বর্ণ তৈরি করেন পাহাড়ের উপর পতিত প্রতিটি ফোঁটা থেকে রূপা সৃষ্টি করেন আর কাফিরের উপর পতিত ফোঁটার বরকতে সে ইমানের দৌলত প্রাপ্ত হয় সুবহানাল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম আল্লাহ তাবারক ও তাআলা সন্তুষ্টির জন্য সাহাবের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব যা শুনব তার উপর আমল করব এবং অপর নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব পরিবারের মধ্যে যারা এই অনুষ্ঠান দেখেনি তাদের কাছে আমরা সেই মেসেজগুলো পৌঁছে দেব সদুপদেশের সেই মহামূল্যবান বাণী এবং মাদানী ফুলগুলো পৌঁছে দেব যাতে করে তারাও ইলমে দ্বীন অর্জন করে আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে প্রিয় দর্শক আজকে আমাদের যেই মহান ব্যক্তিত্বের সদুপদেশ আমরা শ্রবণ করব তিনি এতই ফজিলতপূর্ণ যদি তার নাম আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে আপনারা বুঝে যাবেন যে তিনি হলেন ইসলামের প্রথম খলিফা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সঙ্গী এবং ইনশাআল্লাহ জান্নাতে হাসরে প্রতিটি জায়গায় ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবেন তার এতই ফজিলত অর্জিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত মুসলমান এই ফজিলত বর্ণনা করে যাবে কিন্তু তার শেষ হবে না তিনি হলেন ইসলামের প্রথম খলিফা সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ তার মহামূল্যবান সদুপদেশ আমরা শ্রবণ করব কিতাবে বর্ণিত রয়েছে জীবনের সাফল্যের জন্য তার প্রতিটি মুহূর্তই যেন আমাদের জন্য অমূল্য সম্পদ হিসাবে কাজ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতেন যে তার খেলাফতের সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে খেলাফত চলাকালীন সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের কোরআন এবং সুন্নার ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এতই শান কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিভিন্ন কর্ম এবং তার আমলের বিষয়ে এবং তার ফজিলতের বিষয়ে বিভিন্ন আয়াতে কারিমের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে তার শান ও ফজিলত বর্ণনা করেছেন। যেমন সূরা বাকারা আয়াত নং 274 এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকটে, তাদের না কোনো আশঙ্কা আছে না কোনো দুঃখ। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার সারে নজুলের মধ্যে রয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় অসংখ্য অগণিত সম্পদ দান করতে। তো একদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় 40,000 দিনার স্বর্ণমুদ্রা তিনি দান করলেন। তো এই দান তিনি কিভাবে করলেন? 10,000 রাতে, সুবহানাল্লাহ, 10,000 দিনে, 10,000 গোপনে এবং 10,000 প্রকাশ্যে, এভাবে তিনি দান করলেন। আর তার এই মহান কাজের প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুসংবাদ রয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে পাকের মাধ্যমেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা উম্মতে মুহাম্মদের কাছে পৌঁছে দিয়েছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম লিখেন, এটাও ইঙ্গিত রয়েছে, দেখুন যে আয়াতে কারিমার মধ্যে প্রথমে রয়েছে রাতে দিনে, এরপরে প্রথমে রয়েছে গোপনে, এরপর রয়েছে প্রকাশে। তো এখানে বর্ণনা করেন যে এই বর্ণনার ভঙ্গি দ্বারা, এই যে আল্লাহ তাবারক তাআলা যে বর্ণনা করেছেন ধারাবাহিকভাবে, এ দ্বারা স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাবারক তাআলা গোপনে দান করা প্রকাশ্য দান করা থেকে বেশি পছন্দ করেন এবং এটা অতি উত্তম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, তো আমাদের উচিত যে বেশি বেশি দান সৎকার করা, আর বিশেষ করে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যখনই দান করি বা কাউকে সাহায্য করি সেটা আমাদের একটা ইচ্ছা থাকে যে এটা কিভাবে সেলফি তুলে বা এটা মিডিয়ার কাছে প্রকাশ করা যায়। তো এই ধরনের মন মানসিকতা আমাদের থাকা উচিত নয়, আমাদের উচিত বেশি বেশি গোপনে দান করা, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাজি হবে। আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে আমল করা আল্লাহ তৌফিক দান করুক। আসুন আমরা আল্লাহ ওয়ালাদের সদুপদেশ অনুষ্ঠানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সদুপদেশ শ্রবণ করি, যার মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে তিনি সদুপদেশ দিয়ে গেছেন, তার বক্তৃতার মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার ইশারার মাধ্যমে বিভিন্নভাবে। তো একদা আবদুল্লাহ ইবনে হাকিম রেওয়ায়ত করেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটি বক্তৃতার মধ্যে তিনি যে সদুপদেশ দিয়েছেন, তিনি সেই বক্তৃতার সদুপদেশকে আবদুল্লাহ ইবনে হাকিম রেওয়ায়ত করেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে লোকগণ, যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনে মনোনিবেশ করো তখন ভীত ও নম্র হয়ে করবে, আল্লাহর সামনে প্রার্থনার হাত প্রসারিত করলে খুব বিনয়ের সাথে করবে। অতঃপর তিনি বলেন, এটা সে সমস্ত গুণাবলী যা হযরত জাকারিয়া আলাইহি সালাম এর মধ্যে ছিল, আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ উদ্দেশ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তারা সৎকর্ম সমূহে তরা করত এবং আমাকে ডাকত আশা ও ভীতির সাথে এবং আমার দরবারে বিনীতভাবে প্রার্থনা করত। সূরা আম্বিয়া আয়াত নং 90। ইসলাম ভেরা ও মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, আমরা শুনলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কত মূল্যবান একটি সদুপদেশ দিয়েছেন যে আমরা যখনই প্রার্থনা করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করব, তখন আমাদের উচিত যে আমাদের অন্তর যেন আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে পড়ে এবং আমাদের মধ্যে বিনয় ও নম্রতা চলে আসে। কেন দোয়া কবুলের অনেক আদব রয়েছে, তো এই আদবের মধ্যে একটা রয়েছে যে অন্তরকে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকিয়ে দেয়া, নিজেকে নগণ্য মনে করা এবং বিনয় এবং নম্রতা নিজের মধ্যে আনয়ন করা। সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেন তার আমলের মধ্যে সেটা পরিলক্ষিত হতো। তার দোয়ার মধ্যে যে কতটা বিনয় ছিল এবং আবেগ ছিল এবং আল্লাহ তাআলার বারগাহে কিভাবে দোয়া করতেন এই বিষয়ে তার একটি চমৎকার ঘটনা বর্ণিত রয়েছে। আসুন সেই ঘটনাটা আমরা শ্রবণ করি, যাতে এর মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি, সদুপদেশ গ্রহণ করতে পারি। একবার তার খাদিম তাকে কিছু এনে দিল খাবারের, তো তিনি সেই খাবার খেয়ে নিলেন। তো তার খাদিম তাকে বলল, ইয়া সাইয়েদি, আমি যখনই কোনো খাবার আনি আপনি সেই খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেন যে এই খাবার কোথা থেকে এনেছে এবং এই খাবার সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন, কিন্তু আজ আমি যে আপনাকে খাবার এনে দিলাম এই খাবার সম্পর্কে আপনি জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো এই খাবার সম্পর্কে আমাকে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খাদিম বলল, হুজুর, আমি জাহিলি যুগের মধ্যে কুফরি বাক্য ইত্যাদি পড়ে আমি কার উপরে দম করেছিলাম, আজ যখন আমি সেই সম্প্রদায় অতিবাহিত করে চলে আসছিলাম তো তারা আমাকে এগুলো দিয়েছে আর আমি আপনাকে এটা এনে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ তাআলার ভীতি ছেয়ে গেল। তিনি কি করলেন, সেই খাবারকে বমি করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সেই খাবার খেয়েছিলেন অতিরিক্ত ক্ষুধার কারণে খেয়েছিলেন, তো ক্ষুধার্ত অবস্থায় অল্প কিছু গ্রাস মুখে দেওয়ার কারণে তার বমি আসছিল না। তখন ওই এলাকার যে তার পাশে মুসলমান ছিল তারা বলল, হে আমিরুল মুমিনিন, যদি আপনি পানি পান করেন তাহলে হতে পারে বমি আসতে পারে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরামর্শ ক্রমে পানি পান করে এবং মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে বমি করার ক্ষেত্রে সচেষ্ট হলেন। যখনই বমি করা শেষ হলো তখন তিনি কি করলেন, আল্লাহ তাআলার বারগাহে বিনয় ও নম্র এবং ভীতি সহকারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন তা কিছুটা এমন, যে হে আল্লাহ, তোমার এই নগণ্য বান্দা যতটুকু সাধ্য ছিল তা করেছে, বাকি যদি ভিতর কিছু থেকে যায় আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে তিনি বিনয় সহকারে আল্লাহ তাআলার বারগাহে কাকুতি মিনতি করে দোয়া করলেন। তো এই ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বিনয় এবং এই ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাল খাবারের প্রতি তার সচেতনতা। তখন তার এই কাজ দেখে পরবর্তীতে লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর, আপনি এর জন্য এত প্রচেষ্টা কেন করলেন, এত কষ্ট কেন স্বীকার করলেন? তখন তিনি বলেছেন যে আমার যদি জীবনের বিনিময়ে হতো তাহলে আমি এই খাবার বের করার জন্য চেষ্টা করতাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সদুপদেশকে স্মরণ রেখে সদা সর্বদা বিনয়ের সাথে দোয়া করার তৌফিক দান করুক। তাই আসুন আজকে যেহেতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদুপদেশ আমরা শ্রবণ করলাম বিনয় সহকারে দোয়া করার বিষয়ে, তা আমরা দোয়ার কিছু আদব ও শর্ত সুন্নত নিয়মাবলী আমরা শ্রবণ করি, যাতে আজকে আমাদের দোয়ার বিষয়ে আন্তরিকতা চলে আসে, বিনয় চলে আসে এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সদুপদেশ অনুযায়ী আমরা সঠিকভাবে আমল করতে পারি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার আদবের ক্ষেত্রে বলা হয়েছে, সাবধান, গাফিল ও ক্রীড়াপূর্ণ হৃদয়ে দোয়া আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ আল্লাহ, যতদূর সম্ভব হৃদয়কে সকল বাজে চিন্তা থেকে মুক্ত করতে হবে, আল্লাহর স্মরণকে কেন্দ্রবিন্দু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা কিংবা সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না, বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর ও দেখেন তোমাদের আমল। ধোয়ার সময় শরীর, কাপড় ও স্থান পাক ও পবিত্র হতে হবে। হাদিসে পাকের মধ্যে এ বিষয় রয়েছে, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। দোয়ার পূর্বে অনুমোদিত কোনো পুণ্য কাজ সম্পাদন করা, যেমন দান সৎকার করা, গোপনে দান করা, এক্ষেত্রে বিশেষ কার্যকরী। অর্থাৎ নিজ আবেদন পেশ করার পূর্বে কিছু কিছু সদকা প্রদান করো। কারো কোনো পাওনা বা অধিকার থাকলে তা আদায় করে দেয়া অথবা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া। সব সময় হারাম খাদ্য গ্রহণ, হারাম বস্ত্র পরিধান, হারাম পানীয় পান ও হারাম লেনদেন থেকে বিরত থাকতে হবে। কারণ সাধারণত যারা হারাম খাদ্য খায় ও হারাম কাজে লিপ্ত থাকে তাদের দোয়া প্রত্যাখ্যান করা হয়। নাউজুবিল্লাহ। দোয়ার পূর্বে পূর্বকৃত সকল গুনাহ হতে তওবা করা, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে ও মনে পরাক্রমশালী আল্লাহর ভয় জাগ্রত করতে হবে এবং একাগ্র চিত্তে দোয়া করতে হবে। হাদিসে পাকের মধ্যে এ বিষয়ে বলা হয়েছে, অমনোযোগী হৃদয়ের প্রার্থনা আল্লাহ গ্রহণ করেন না। দোয়ার সময় যে আমরা আদবের প্রতি খেয়াল রাখব, আমরা এই বিষয়ে কিছু শ্রবণ করলাম। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দোয়ার সময় আদব বজায় রাখার তৌফিক দান করুক। আমরা যখন দোয়া করব হাত তুলে, তা আমাদের হাতের তালুগুলো থাকবে আকাশের দিকে, হাতের তালুগুলো প্রশস্ত থাকবে এবং এটা আকাশের দিকে থাকবে, আর আমাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, আর অন্তরের অন্তরস্থল থেকে আমরা আল্লাহকে স্মরণ করতে থাকবো। হাতের তালু বুক বরাবর রাখতে পারি, চেহারা বরাবর রাখতে পারি, বা এমন উঁচু করতে পারি যে আমাদের বগলের শুভ্রতা প্রকাশ পায়। এভাবে যখন আমরা দোয়া করব তখন ইনশাআল্লাহ বিনয় সহকারে দোয়া করব এবং এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য বেশি উপযোগী হবে। আর যদি আমরা দোয়া করি সেজদারত অবস্থায়, তাহলে সেজদার যে নিয়ম রয়েছে, আদব রয়েছে, সুন্নত রয়েছে, ওয়াজিব রয়েছে, এগুলো যদি আমরা পালন করে সেজদা করি তখন আল্লাহ তাবারক তাআলা এই সেজদার মধ্যে যে আমরা দোয়া করব সেটা ইনশাআল্লাহ কবুল করবে। তো যারাই যেভাবে দোয়া করি না কেন, যদি বসে বসে দোয়া করি, চোখ বন্ধ করে দোয়া করি, অন্তরকে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকিয়ে দেই, আল্লাহ তাআলার কাছে বিনয় সহকারে আমাদের কাকুতি মিনতি প্রার্থনা করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের দোয়া কবুল হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান সদুপদেশের উপর আমল করার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা আরো কিছু সদুপদেশ শ্রবণ করি, যাতে আমাদের জীবন সাফল্যের পথে এগিয়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন বলেন, আমি পরহেজগারির মধ্যে বুজুর্গী, আত্মবিশ্বাসের মধ্যে অভাবশূন্যতা এবং বিনয়ের মধ্যে সম্মান পেয়েছি। আল্লাহ আকবর। এই মহান সদপুরুষের দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে পরহেজগারের মধ্যে বুজুর্গী, সুবহানাল্লাহ, সম্মান রয়েছে কোথায়? পরহেজগারের মধ্যে। আজকে আমরা নিজে তো পরহেজগার থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় এই পরহেজগারিতা অবলম্বন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এমন কিছু মজলিস রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে, সেখানে গেলে আমাদের পরহেজগারের সেই বাঁধ ভেঙে যায়। যেমন অশ্লীল আড্ডার মধ্যে, যেখানে গালিগালাজ হয় সেসব পরিবেশের মধ্যে, যেখানে গান বাজনা হয় সে সকল পরিবেশের মধ্যে গেলে দেখা যায় আমাদের সেই পরহেজগারিতা বজায় থাকে না। তাই আমাদের উচিত যে পরহেজগারিতা অবলম্বন করার জন্য যে অসৎ সঙ্গ রয়েছে, অসৎ মজলিস রয়েছে, সেগুলো থেকেও বেঁচে থাকা। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি সদুপদেশ, যেটা অংশ, যে আত্মবিশ্বাসের মধ্যে অভাবশূন্যতা। আল্লাহ আকবর। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতিটি ফরিয়াদকে কবুল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার অভাব পূরণ করে, এটা আমরা শুনি, সবাই জানি, কিন্তু এর মধ্যে বিশ্বাস আমাদের কতটুকু? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মবিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। তিনি বলেন যে আত্মবিশ্বাসের মধ্যে অভাব শূন্যতা। আল্লাহ আকবর। তার আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস ছিল, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজ্জাক, রিজিক দাতা, উত্তম রিজিক দাতা, তো আমার ইনশাআল্লাহ দিনের কাজে আমি যদি লেগে যাই তাহলে আল্লাহ তাবারক তাআলা আমার পেরেশানি এবং সমস্যাগুলো দূর করে দিবেন। এবং এই প্রসঙ্গে তার একটা মহান বাণী রয়েছে, যা কিছুটা এমন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাজে লেগে যায় আল্লাহ তাআলা তার কাজে লেগে যায়। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত এই সদুপদেশ স্মরণ রেখে আমল করতে থাকা। অপর একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের উপর রাত অতিবাহিত হয়ে সকাল আসুক আর দিনের শেষে সন্ধ্যা আসুক, কখন কি হবে তা তোমরা কেউ জানো না। অতএব এই অবস্থায় তোমাদের সময় অতিবাহিত করা আবশ্যক যেন আল্লাহ তাআলার কোনো কাজ বাদ না পড়ে। তিনি আরো বলেন, মৃত্যু তোমাদের খুঁজতে খুঁজতে তোমাদের পিছে পিছে দৌড়ে আসছে, অর্থাৎ তোমাদের অজান্তেই তোমাদের সামনে এসে উপস্থিত হবে। অতএব মৃত্যু আসার পূর্বেই আল্লাহ তাআলার কাজসমূহ তারই দেওয়া সামর্থ্যে ও সাহায্যে সম্পন্ন করে নাও। প্রিয় দর্শক, এই যে সদুপদেশ, এর মাধ্যমেও আমাদের জীবন পরিবর্তন হওয়ার অনেক মাদানী ফল রয়েছে। দেখুন, আমাদের সকাল এবং সন্ধ্যা হচ্ছে, আমরা দুনিয়াবি অনেক কাজ রুটিনের মধ্যে নিয়ে নিই, কিন্তু সেটা হয় না, সেটা নিয়ে আফসোস করি। কিন্তু আমরা কি একবার আফসোস করেছি যে আজকের দিনের মধ্যে যে আমার নির্ধারিত অনেক কাজ ছুটে গেল, এই জন্য আফসোস? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যে আমাকে পাঠিয়েছে, পাঠানোর উদ্দেশ্য হলো ইবাদত করা, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার জন্য অপরিহার্য, যে ফরজ এবং ওয়াজিব কাজগুলো আমার জন্য অপরিহার্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটার জন্য কবরের শাস্তি রয়েছে, কিয়ামতের দিনে এর জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এগুলোর ঘাটতি থাকলে, এগুলো আমল না করলে জাহান্নামের আজাবে আমাকে জ্বলতে হবে, আজাবে গ্রেফতার হতে হবে, এই বিষয় কি আমরা কখনো চিন্তা করেছি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদুপদেশের মধ্যে এই বিষয়টা রয়েছে যে প্রতিদিন যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে ইবাদত রয়েছে সেটা যাতে আমরা পালন করি। তাই আমাদের উচিত যে কাল অতিবাহিত না করে, আমাদের যদি রোজা নামাজ এগুলো কাজে থেকে থাকে, তাহলে আমাদের তওবা করে দ্রুত সময়কে কাজে লাগিয়ে এগুলো আদায় করে দেওয়া যথাযথভাবে, এবং ভবিষ্যতে পাক্কা নিয়ত করা ইনশাআল্লাহ যত কাজই থাকুক না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, যখন রোজা ফরজ থাকবে রোজা আদায় করব, আর আল্লাহ তাআলার দেওয়া অপরিহার্য কাজগুলো আমরা আদায় করব, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়েছেন। এরপর আরেকটি সদুপদেশ আমরা শ্রবণ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মুসলমান নিম্ন মর্যাদা সম্পন্ন অপর কোন মুসলমানকে দেখে তুচ্ছ মনে করবে না, কেননা অনেক নিম্ন স্তরের লোক আল্লাহ তাআলার দরবারে বড় মর্যাদার অধিকারী হয়ে থাকে। আল্লাহু আকবার! যেই সদুপদেশ বর্তমান সমাজে আমাদের বেশি পালন করা উচিত, কেননা আজ আমাদের একটু যদি আমরা সম্পদশালী হয়ে যাই, তাহলে গরিবদের প্রতি আমরা অবিচার শুরু করি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, যেটা আদৌ আমাদের উচিত নয়। সাহাবায়ে কেরাম ছিলেন, গরিবদের পাশে ছিলেন, তারা গরিবদের সহযোগিতা করতেন, গরিবদেরকে ভালোবাসতেন, আর কেনই বাসবে না? কিয়ামতের দিন এই গরিবরাই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় হবে, এবং কিয়ামত ইনশাআল্লাহ ধনীদের 500 বছর পূর্বে তারা জান্নাতে প্রবেশ করবে। আসুন আমরা সর্বশেষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সদুপদেশ শ্রবণ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে রাওয়ায়াত করে বলেছেন, তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইস্তেগফার খুব বেশি করে পড়বে, কেননা ইবলিস শয়তান বলে, আমি মানুষকে পাপ কাজ দ্বারা সর্বশান্ত করেছি, সুতরাং আমি যখন দেখলাম যে তারা কালিমা ও ইস্তেগফার দ্বারা আমার সর্বনাশ করতে আরম্ভ করেছে, তখন হতে আমি কুপ্রবৃত্তির কামনা দিয়ে তাদেরকে সর্বনাশ করা শুরু করলাম, নাউযুবিল্লাহ। তারা আমার ধোকা বুঝতেই পারে না, তারা আমার ধোকা বুঝতেই পারে না। প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, এই যে সর্বশেষ যে আমরা সদুপদেশ শ্রবণ করলাম, যে তিনি আমাদেরকে বেশি থেকে বেশি কালিমা শরীফ পড়ার জন্য উৎসাহিত করেছেন, এবং তার মূল্যবান বাণী থেকে বোঝা গেল এবং বেশি বেশি তওবা করা, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার এবং বেশি বেশি কালিমা শরীফ পাঠ করার তৌফিক দান করুক। বর্তমানে এবং আরেকটি যে তার সদুপদেশের অংশ বিশেষ রয়েছে, যে শয়তান আমাদের পিছে লেগে রয়েছে, সে আমাদেরকে নফসের তাড়নার মধ্যে ফাঁসিয়ে দেওয়ার জন্য সর্বদা তৎপর রয়েছে, তা আমাদের বুঝতে হবে যে নফসের ধোকা কোনটা। দেখুন, পূর্বের যুগের বুজুর্গানের দিন তারা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াকে ত্যাগ করেছে, তাদের পিছে পিছে দুনিয়া চলে এসেছে। আর শয়তানের খুব সূক্ষ্ম কৌশল, সে আজ আমাদেরকে দুনিয়ার পিছনে লাগিয়ে দিয়েছে, যার কারণে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সে নির্ধারিত দেয়া শিখানো এবং ফরজকৃত ইবাদত থেকে দূরে সরে গেছি। তাই আমাদের উচিত যে নফস শয়তানের এখনো ধোকা যাতে বুঝে আসে, এবং ধোকা বুঝে আসার পরে যাতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট হয়ে যাই, তখন ইনশাআল্লাহ ইত্তাওয়াজাল আল্লাহ আল্লাহ রসুল যদি রাজি হয়ে যায় তাহলে শয়তান নারাজ হবে, আর শয়তানকে নারাজ করার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের মধ্য থেকে যে সদুপদেশগুলো শ্রবণ করলাম এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক, এবং জান্নাতে যাতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল নেককার মুসলমানের প্রতিবেশী হতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকবেন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।